বাইবেলের দ্বিতীয় রাজাবলী 4:1-7 শিষ্য নবীদের দলের একজনের স্ত্রী চিৎকার করে ইলিশায়কে বলল, আপনার দাস আমার স্বামী মারা গেছেন, আর আপনি জানেন যে তিনি সদাপ্রভুকে ভক্তি করতেন, কিন্তু এখন আমার স্বামীর একজন পাওনাদার আমার দুই ছেলেকে তার দাস বানাবার জন্যে নিয়ে যেতে এসেছে। উত্তরে ইলিশায় তাকে বললেন, কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? আমাকে বলো তো, তোমার ঘরে কি আছে? স্ত্রীলোকটি বলল, একটুখানি তেল ছাড়া আপনার দাসীর ঘরে আর কিছুই নাই। ইলিশায় বললেন, তুমি ঘুরে ঘুরে তোমার সমস্ত প্রতিবেশীদের কাছ থেকে অনেকগুলো খালি পাত্র চেয়ে আনবে, মাত্র অল্প কয়েকটা আনবে না, তারপর তুমি ও তোমার ছেলেরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে, পরে তুমি ওই সব পাত্রগুলোতে তেল ঢালবে, আর একটা করে পাত্র ভর্তি হলে পর সেটা সরিয়ে রাখবে। স্ত্রীলোকটি তখন তার কাছ থেকে চলে গিয়ে ছেলেদের নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ছেলেরা তার কাছে পাত্র আনতে লাগল, আর সে তেল ঢালতেই থাকল। এই সব পাত্র ভরে গেলে পর সে তার একজন ছেলেকে বলল, আর একটা পাত্র নিয়ে এসো। উত্তরে ছেলেটি বলল, আর একটাও পাত্র বাকি নেই। তখন তেল পড়া বন্ধ হয়ে গেল। স্ত্রীলোকটি তখন ঈশ্বরের লোকের কাছে গিয়ে সব কথা জানালো। তিনি বললেন, তুমি গিয়ে তেল বিক্রি করে তোমার দেনা শোধ করে দাও, যা বাকি থাকবে তা দিয়ে তোমার ও তোমার ছেলেদের খাওয়া পড়া চলবে। যা বাকি থাকে, তুমি ঘুরে ঘুরে খালি পাত্র চেয়ে আনবে, পাত্রগুলোতে তেল ঢালবে, বিক্রি করে তোমার দেনা শোধ করে দাও, যা বাকি থাকবে তা দিয়ে তোমার ও তোমার ছেলেদের খাওয়া পড়া চলবে। দ্বিতীয় রাজাবলী 4:3-7। আমাদের শাস্ত্রপাঠ আজ আমাদের একটা উৎসাহব্যঞ্জক গল্প বলে। এক বিধবা ইলিশায়ের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে কাঁদছে, কারণ এখন সে অপূরণীয় অভাবের সম্মুখীন। একটু পরেই ঋণ শোধ করা না হলে তার সন্তানদের নিয়ে যাওয়া হবে, অথচ সে গরিব, তার কোনো অর্থই নেই। নবী ইলিশায় জিজ্ঞাসা করলে সে তাকে বলল যে সামান্য তেল ছাড়া তার আর কিছুই নেই। ইলিশায় তাকে তার প্রতিবেশীদের কাছ থেকে খালি পাত্র জোগাড় করতে বললেন। তিনি আরও বললেন, শুধু কয়েকটা মাত্র এনো না, বেশি করে এনো। এরপর তিনি তাকে ঘরে গিয়ে দরজা বন্ধ করে যে তেল আছে তার প্রত্যেকটা পাত্রে ঢালতে বললেন। তিনি তাকে আরও বললেন, যেন এই তেল বিক্রি করে নিজের ঋণ শোধ করে এবং যা বাকি থাকে তা দিয়ে তাদের জীবন বাঁচায়। পবিত্র বাইবেলের মধ্যে তেল হল পবিত্র আত্মার চিহ্ন। আত্মিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেক বিশ্বাসী অনেকটা সেই বিধবার মতো। সে বলেছিল, আমার কিছুই নেই। প্রকৃত বিশ্বাসীর জীবনে পবিত্র আত্মা হলেন সকল কিছুর উৎস। তিনি সকল আত্মিক প্রয়োজন মেটাতে পারেন। অনেক বিশ্বাসী তার শক্তি সম্পর্কে বুঝতে পারেন না। যা হোক, যারা আত্মিক অভাব অনুভব করেন তাদের জন্য ঈশ্বর উপায় দিয়েছেন। তিনি বলেন, দরজা বন্ধ করো। এর অর্থ এই যে আপনি আপনার নীরব বাইবেল পাঠ শুরু করুন, অধ্যয়ন করুন, ঈশ্বরের সাথে একাকী সময় দিন। আপনি দেখবেন বিধবা যেভাবে অপর্যাপ্ত তেলের যোগান পেয়েছিল, তেমনি আপনিও অলৌকিকভাবে অপরিমেয় আত্মিক আশীর্বাদে ভূষিত হবেন এবং আপনার অভাবের তুলনায় অনেক অনেক বেশি পরিমাণে পাবেন। প্রিয় বিশ্বাসী বন্ধু, শুধুমাত্র যীশুখ্রিস্টকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করে নরকের শাস্তি থেকে রেহাই পেয়ে ক্ষান্ত হবেন না। ঈশ্বরের সাথে দিনের পর দিন গভীর সম্পর্ক গড়ে তুলুন, যেন সেই বিধবার মতো আত্মিক আশীর্বাদের প্রাচুর্যে অভিষিক্ত হতে পারেন, আর তারপরেই আপনি প্রভুর দেওয়া পরিপূর্ণ আনন্দ উপভোগ করতে পারবেন। সেই বিধবা যেমন বাকি তেল দিয়ে তার জীবন বাঁচাতে সমর্থ হয়েছিলেন, তেমনি আপনিও প্রচুর আশীর্বাদের মধ্যে জীবন কাটাতে সমর্থ হবেন। বাইবেলের দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় 31 থেকে 37 পদ। জিহোশাফট 35 বছর বয়সে জিহুদার রাজা হয়েছিলেন এবং 25 বছর জিরুসালেমে রাজত্ব করেছিলেন। তার মায়ের নাম ছিল অশুবা, তিনি ছিলেন শিলহির মেয়ে। জিহোশাফট তার বাবা আসার পথে চলতেন এবং কখনও সেই পথ ছেড়ে যাননি। সদাপ্রভুর চোখে যা ঠিক তিনি তাই করতেন, কিন্তু পূজার উঁচু স্থানগুলো ধ্বংস করা হয়নি, কারণ তখনও লোকেরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বরের প্রতি মন স্থির করেনি। জিহোশাফটের অন্যান্য কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত হনানির ছেলে জিহো লিখেছিলেন, তা ইসরায়েলের রাজাদের ইতিহাস নামে বইটিতে পাওয়া যায়। পরে জিহুদার রাজা জিহোশাফট ইসরায়েলের রাজা অহসিয়ের সঙ্গে যোগ দিলেন। অহসিয় অন্যায় কাজ করতেন, জিহোশাফট তার সঙ্গে মিলে তরশিশে যাবার জন্য কতকগুলো বড় বড় জাহাজ তৈরি করতে রাজি হলেন। সেগুলো ইথশিয়ন গেবরে তৈরি করা হলো। তখন মারেশার দোদাবাহুর ছেলে ইলিশিয়র জিহোশাফটের বিরুদ্ধে এই ভবিষ্যৎবাণী করলেন, আপনি অহসিয়ের সঙ্গে যোগ দিয়েছেন বলে আপনি যা তৈরি করেছেন তা সদাপ্রভু ধ্বংস করবেন। পরে সেই জাহাজগুলো ভেঙে গেল, তরশিশে যেতে পারল না। ও ফিরে গিয়ে সোনা আনবার জন্য জিহোশাফট কতকগুলো বড় বড় জাহাজ তৈরি করলেন, কিন্তু সেগুলো আর যাওয়া হলো না, কারণ ইথশিয়ন গেবরে সেগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। স্বর্ণবাহী জাহাজের ভরাডুবি। ও ফিরে গিয়ে সোনা আনবার জন্য জিহোশাফট কতকগুলো বড় বড় জাহাজ তৈরি করলেন, কিন্তু সেগুলোর আর যাওয়া হলো না, কারণ ইথশিয়ন গেবরে সেগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। প্রথম রাজাবলী 22 অধ্যায় 48 পদ। পবিত্র বাইবেলের বিশেষ বিশেষ গল্পগুলোর মধ্যে জিহোশাফটের গল্পটা একটা বিশেষ স্থান দখল করে আছে, অনেকেই তা খেয়াল করে না। জিহোশাফট একজন মহান রাজা, তিনি অনেক অনেক মহৎ কার্য সাধন করেছিলেন, তথাপি একটি বিশেষ ক্ষেত্রে তিনি মন্দতার আশ্রয় নিয়েছিলেন, তা হলো এই, তিনি রাজা অহসিয়ের সাথে অপবিত্র সম্বন্ধ গড়ে তুলেছিলেন। পবিত্র বাইবেল বলে দুষ্টতার জন্য দায়ী কে ছিলেন? ওই অহসীয় রাজার সহযোগিতায় তিনি অনেক যুদ্ধ জাহাজ তৈরি করেছিলেন। তিনি সেগুলোকে নিয়ে ভারত মহাসাগরের তীরে দক্ষিণ আরবে উপস্থিত ওফির নামক বন্দরের উদ্দেশ্যে যাত্রা করতে দৃঢ় সংকল্প করেছিলেন। ভেবেছিলেন সেখান থেকে তিনি জাহাজ ভর্তি করে মূল্যবান স্বর্ণ এনে হৃদয়ের বাসনা পূর্ণ করবেন, তার রাজ্যকে শক্তিশালী করবেন। কিন্তু ঈশ্বর এক চরম দণ্ডের কথা ঘোষণা করার জন্য তার কাছে একজন নবী পাঠালেন। তিনি গিয়ে বললেন, অহসিয়ের সঙ্গে যোগ দিয়েছেন বলে আপনি যা তৈরি করেছেন তা সদাপ্রভু ধ্বংস করেছেন। আর নবীর কথানুসারে সেই বিশেষ উদ্দেশ্যে প্রস্তুতকৃত জাহাজ সেই গুপ্তধন আহরণের মহা অভিযাত্রী তার যাত্রা শুরু করে কিছু দূর যেতে না যেতেই ইথশিয়ন গেবরের কাছে অসুরের মেরুদণ্ড নামে এক বিরাট পাথরের সাথে ধাক্কা খেয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। জিহোশাফটের পাপ ছিল দুষ্ট লোকের সাথে আঁতাত করা। এই ধরনের কাজের ফল সবসময় খুব ভয়াবহ হয়। পবিত্র বাইবেল এই বিষয়ে খুব কড়া সাবধানবাণী দেয়, তোমরা অবিশ্বাসীদের সঙ্গে একই জোয়ালে কাঁধ দিও না। দ্বিতীয় করিন্থীয় 6 অধ্যায় 14 পদ। এই উদাহরণটি জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহার করা যায়, বিয়েতে, ব্যবসায়, মণ্ডলীতে যোগ দেওয়া ইত্যাদি। অপবিত্র সম্বন্ধ যাতে গড়ে না ওঠে সেই জন্য আমাদের অবশ্যই জগৎ থেকে পৃথক থাকতে হবে। তা না হলে আমরা দেখব যে জিহোশাফটের গুপ্তধন অনুসন্ধানী জাহাজের মতো আমাদের সব পরিকল্পনার জাহাজও বন্দর ছাড়ার আগেই ধ্বংসের সম্মুখীন হবে। বাইবেলের দ্বিতীয় বংশাবলী 32 অধ্যায় 1 থেকে 8 পদ। হিস্কিয় বিশ্বস্তভাবে সব কিছু করবার পরে আশিরিয়ার রাজা সনহেরিব এসে জিহুদা আক্রমণ করলেন। তিনি দেয়াল ঘেরা শহর ও গ্রামগুলো ঘেরাও করলেন, ভাবলেন সেগুলো নিজের জন্য জয় করে নেবেন। হিস্কিয় দেখলেন সনহেরিব এসে গেছেন এবং জিরুসালেমের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য মন স্থির করলেন। এ দেখে তিনি তার সেনাপতিদের ও যোদ্ধাদের সঙ্গে পরামর্শ করে শহরের বাইরের ফোয়ারাগুলোর জল বন্ধ করে দেবেন বলে ঠিক করলেন। এই কাজে তারা তাকে সাহায্য করলেন। অনেক লোক জড়ো হয়ে সমস্ত ফোয়ারা ও দেশের মধ্য দিয়ে বয়ে যাওয়া জলের স্রোত বন্ধ করে দিল। তারা বলেছিল, আসিরিয়ার রাজারা এসে কেন এত জল পাবে? হিস্কিও দেয়ালের সব ভাঙা অংশগুলো এবং উঁচু পাহারা ঘরগুলো মেরামত করে নিজেকে শক্তিশালী করলেন। এছাড়া সেই দেয়ালের বাইরে তিনি আর একটা দেয়াল তৈরি করলেন এবং দাউদ শহরের মিঘ আরও মজবুত করলেন। তিনি অনেক অস্ত্রশস্ত্র ও ঢাল তৈরি করালেন। তিনি লোকদের উপরে সেনাপতিদের নিযুক্ত করলেন এবং শহরের ফটকের চকে তাদের একত্র করে এই কথা বলে উৎসাহ দিলেন, আপনারা শক্তিশালী ও সাহসী হন। আসিরিয়ার রাজা ও তার বিরাট সৈন্যদল দেখে আপনারা ভয় পাবেন না বা হতাশ হবেন না, কারণ তার সঙ্গে যারা আছে তাদের চেয়েও যিনি আমাদের সঙ্গে আছেন তিনি আরও মহান। তার সঙ্গে রয়েছে কেবল মানুষের শক্তি, কিন্তু আমাদের সাহায্য করতে ও আমাদের পক্ষে যুদ্ধ করতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ঈশ্বর সদাপ্রভু। লোকেরা যিহুদার রাজা হিস্কিয়ের কথা শুনে তার কথার উপর নির্ভর করল। ঈশ্বরের বাক্যের উপর নির্ভরতা। লোকেরা যিহুদার রাজা হিস্কিয়ের কথা শুনে তার কথার উপর নির্ভর করল। দ্বিতীয় বংশাবলী 32:8। অসুররাজ সনহেরিব যিহুদা দেশ আক্রমণের প্রস্তুতি গ্রহণ করল। এই সমুচিত জবাব দেওয়ার জন্যে রাজা হিস্কিয় রাজকুমার এবং বিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করে তৎক্ষণাৎ জিরুসালেম শহরকে রক্ষা করার জন্যে সব ব্যবস্থা গ্রহণ করলেন। শহরের মধ্যে পানি সরবরাহের যে লাইন ছিল তা তিনি শত্রুদের দৃষ্টির আড়াল করলেন। তিনি ভগ্ন দেয়াল পুনর্নির্মাণ করলেন। তিনি অনেক অস্ত্রশস্ত্র ও ঢাল বর্ম জোগাড় করতে আরম্ভ করলেন। তিনি জিরুসালেমের লোকদের দিয়ে একটা নিরাপদ শস্য ভাণ্ডার গড়ে তুললেন। তখন সমস্ত শহরে একটা জরুরি অবস্থা বিরাজ করছিল। আপনি কি মনে করেন, এত সব করার পরেও আরও কি করার দরকার ছিল? বিক্রমশালী সনহেরিবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জাগতিক প্রস্তুতির চেয়ে বেশি কিছু করার প্রয়োজন ছিল। সুতরাং রাজা হিস্কিও সকল লোকদের একত্র করলেন এবং এই উদ্বিগ্ন জনসাধারণের সামনে ঘোষণা করলেন, আপনারা শক্তিশালী ও সাহসী হন। দ্বিতীয় বংশাবলী 32:7। এই পরিস্থিতিতে তিনি কিভাবে এ ধরনের কথা বলতে পারলেন? পরবর্তী পদেই এর উত্তর তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তার সঙ্গে রয়েছে কেবল মানুষের হাত, কিন্তু আমাদের সাহায্য করতে ও আমাদের পক্ষে যুদ্ধ করতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ঈশ্বর সদাপ্রভু। ওটা ছিল তাদের একমাত্র ভরসা। সনহেরিবের শক্তি, লোক, সম্মান মানুষের হাত, কিন্তু জিরুসালেমের লোকদের তাদের সাহায্য করার জন্যে ছিলেন স্বয়ং ঈশ্বর। কোনো শত্রু কি এখন আপনাকে কষ্ট দিচ্ছে? এই বিপক্ষরা কি খুব শক্তিশালী? আপনি কি চারিদিকে অন্ধকার দেখছেন? তাহলে স্মরণ করুন, কিন্তু আমাদের সাথে যুদ্ধে সাহায্য করার জন্য স্বয়ং ঈশ্বর সদাপ্রভু আছেন। রাজা যখন যিহুদার লোকদের এই উৎসাহ ব্যঞ্জক কথা বললেন, তারা নিশ্চয়তাপূর্ণ শক্তি অর্জন করল। আজ আপনিও প্রভুতে নিশ্চয়তার শক্তি লাভ করতে পারেন। ভয় করবেন না, কারণ যিনি কখনো পরাজিত হননি তিনিই আপনার পক্ষে আছেন। বাইবেলের নহিমীয় 8:1-8। সপ্তম মাসের আগে সমস্ত লোক একসঙ্গে মিলে জল ফটকের সামনের চকে জড়ো হল। তারা ধর্মশিক্ষক ইসরাকে ইসরায়েলীয়দের জন্যে সদাপ্রভুর দেওয়া আদেশ অর্থাৎ মসির আইন কানুনের বইখানা নিয়ে আসতে বলল। সপ্তম মাসের প্রথম দিনে পুরোহিত ইসরা স্ত্রী পুরুষ এবং যারা শুনে বুঝতে পারে এমন সব লোকদের দলের সামনে আইন কানুনের বইখানা নিয়ে আসলেন। জল ফটকের সামনে চকের দিকে মুখ করে স্ত্রী পুরুষ ও অন্যান্য যারা বুঝতে পারে তাদের কাছে তিনি ভোর থেকে দুপুর পর্যন্ত তা পড়ে শোনালেন, আর সমস্ত লোক মন দিয়ে আইন কানুনের বইয়ের কথা শুনল। বইখানা পড়বার জন্য কাঠের যে মঞ্চ তৈরি করা হয়েছিল তার উপর ধর্মশিক্ষক ইসরা গিয়ে দাঁড়িয়েছিলেন। তার ডান পাশে দাঁড়িয়েছিলেন মত্তিথিও, শেমা, অনায়, উরিও, হিলকিও ও মাসিও, আর তার বাঁ পাশে ছিলেন পদায়, মিশায়েল, মলকিও, হসুম, হসবদানা, সখরিও ও মসুঘম। তারপর ইসরা বইখানা খুললেন। সব লোক তাকে দেখতে পাচ্ছিল, কারণ তিনি তাদের থেকে উঁচুতে দাঁড়িয়েছিলেন। তিনি বইখানা খুললে পর সব লোক উঠে দাঁড়াল। তখন ইসরা মহান ঈশ্বর সদাপ্রভুর গৌরব করলেন, আর সমস্ত লোক তাদের হাত তুলে বলল আমেন, আমেন। তারপর তারা মাটিতে মাথা ঠেকিয়ে সদাপ্রভুকে তাদের অন্তরের ভক্তি জানাল। যেশুও, বাণী, শেরেবিয়, জামিন, অকুব, শবথয়, হদিয়, মাসিয়, কলিট, অসুরীয়, যোশাবত, হানন ও পলায় এইসব লেবিয়েরা সেখানে দাঁড়িয়ে থাকা লোকদের কাছে আইন কানুনের বিষয় বুঝিয়ে দিলেন। যা পড়া হচ্ছে তা যাতে লোকেরা বুঝতে পারে সেই জন্য তারা ঈশ্বরের আইন কানুনের বই থেকে পড়ে অনুবাদ করে মানে বুঝিয়ে দিলেন। প্রজাপতি না মৌমাছি, তারা খুব আগ্রহের সাথে ঈশ্বরের বাক্য শুনে তা গ্রহণ করল। প্রত্যেক দিন তারা শাস্ত্রের মধ্যে খোঁজ করত। প্রেরিত 17:11। নহিমীয় 8 অধ্যায়ে আমরা যে লোকদের দেখতে পাই তাদের কথা চিন্তা করুন। বাবিলের বন্দিদশা থেকে ফিরে এসে তারা এখন জিরুসালেমে বাস করছে। তারা ইসরার শাস্ত্রপাঠ শোনার জন্য একত্রিত হয়েছে। তারা সকাল থেকে দুপুর পর্যন্ত মনোযোগ সহকারে ঈশ্বরের বাক্য শুনেছে এবং ঈশ্বর তাদের কি বলতে চান তা তারা বুঝেছে। আহা, ঈশ্বরের সত্য পুনরায় শ্রবণ করে তারা কত পরিতৃপ্ত হলো। কোনো কোনো লোক এত তাড়াতাড়ি বাইবেল পড়ে যে মনে হয় বাইবেল পাঠ করাটাই তাদের কাছে মুখ্য বিষয়, অন্য কোনো কিছু নয়। প্রজাপতি যেমন এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে অনুসন্ধানপূর্বক তাদের খাবার সংগ্রহ করে, তেমনি বাইবেলের এক জায়গা থেকে আরেক জায়গায় তারা হাতড়ে বেড়ায়। আবার অন্য লোকেরা প্রত্যেকটা পদের গভীর অর্থ অনুসন্ধান করেন। এরা হলেন মৌমাছিদের মতো, যারা ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করে ফুলের সর্বনিম্ন স্থান থেকে খাঁটি অমৃত বের করে আনেন। ফুলের দিন শেষ হলে প্রজাপতি মরে যায়। অথচ কঠিন শীতের সময়ও যখন ফুলের সমারোহ আর থাকে না, তখনও মৌমাছি তার মৌচাকে বসে আরামে খায় আর সুখে দিন যাপন করে। মৌমাছি ফুল থেকে সংগৃহীত মধু সযত্নে সঞ্চয় করে রাখে। প্রভু যীশু আদেশ দিয়েছেন, শাস্ত্র অনুসন্ধান করো। প্রেরিত পৌল যুবক তিমোথিওকে বলেছেন, পবিত্র শাস্ত্র পড়ে নিজেকে ব্যস্ত রাখো। প্রথম তিমোথিও 4:13। প্রভুর এসব কথাগুলো স্মরণ করে সকালবেলা সকল কাজের প্রারম্ভে অথবা রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে শুধুমাত্র চোখ বুলিয়ে যাওয়ার পরিবর্তে আমাদের গভীরভাবে তা ধ্যান করা উচিত। আপনি কিভাবে বাইবেল পড়েন? প্রজাপতির মতো এক ফুল থেকে আর এক ফুলে ঘুরে বেড়াবার মতো, নাকি মৌমাছির সযত্ন অনুসন্ধানের মতো? আপনি কি শাস্ত্র অনুসন্ধান করেন, নাকি শুধু যা ভালো লাগে তাই পড়েন? প্রথম পাঠে জানতে পারি, বুঝতে পারি দ্বিতীয়বার, তৃতীয় পাঠ মধুর লাগে, তৃপ্তি মেলে আর একবার। বাইবেলের ইয়োব 2 অধ্যায়। আর একদিন স্বর্গদূতেরা সদাপ্রভুর সামনে গিয়ে উপস্থিত হলেন, আর শয়তানও তার সামনে উপস্থিত হবার জন্যে স্বর্গদূতদের সঙ্গে আসলো। সদাপ্রভু শয়তানকে বললেন, তুমি কোথা থেকে আসলে? উত্তরে শয়তান সদাপ্রভুকে বলল, পৃথিবীর মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করে আসলাম। তখন সদাপ্রভু শয়তানকে বললেন, আমার দাস ইয়োবের দিকে কি তুমি লক্ষ্য করেছ? পৃথিবীতে তার মতো আর কেউ নেই, সে নির্দোষ ও সৎ। সে আমাকে ভক্তিপূর্ণ ভয় করে ও মন্দতা থেকে দূরে থাকে। যদিও তুমি বিনা কারণে তার সর্বনাশ করবার জন্য আমাকে খুঁচিয়ে তুলেছ, তবুও সে এখনও কোনো দোষ করেনি। শয়তান বলল, তার জীবনই তার কাছে প্রাণের প্রাণ। মানুষ নিজের প্রাণ বাঁচাবার জন্য তার যা কিছু আছে সবই দেবে। আপনি হাত বাড়িয়ে তার দেহে আঘাত করুন, সে নিশ্চয়ই আপনার সামনেই আপনার বিরুদ্ধে অপমানের কথা বলবে। তখন সদাপ্রভু শয়তানকে বললেন, বেশ ভালো, তাকে তোমার হাতে দিলাম, কিন্তু তুমি তাকে প্রাণে মারবে না। এরপর শয়তান সদাপ্রভুর সামনে থেকে বের হয়ে গেল এবং ইয়োবের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত যন্ত্রণাপূর্ণ ঘা দিয়ে তাকে কষ্ট দিতে লাগল। তখন ইয়োব ছায়ের মধ্যে বসে মাটির পাত্রের একটা টুকরা দিয়ে নিজের গা ঘষতে লাগলেন। তখন তার স্ত্রী তাকে বললেন, তুমি এখনও দাবি করছো যে তুমি নির্দোষ, ঈশ্বরকে দোষ দিয়ে মরে যাও। কিন্তু ইয়োব তাকে বললেন, তুমি একজন বোকা স্ত্রীলোকের মতো কথা বলছো। আমরা ঈশ্বরের কাছ থেকে কি কেবল মঙ্গলই গ্রহণ করব, অমঙ্গল গ্রহণ করব না? এইসব হলেও ইয়োব তার কথার মধ্য দিয়ে পাপ করলেন না। ইয়োবের তিন বন্ধু তৈমনীয় ইলিফস, সুরীয় বিলদদ ও নামাথীয় শোরফ, এই তিন নামে ইয়োবের তিনজন বন্ধু যখন ইয়োবের সব বিপদের কথা শুনলেন, তখন তারা তাদের বাড়ি থেকে রওনা হলেন। তারা একত্র হয়ে পরামর্শ করলেন যে তারা গিয়ে তার সঙ্গে শোক করবেন ও তাকে সান্ত্বনা দেবেন। তারা দূর থেকে তাকে দেখে চিনতেই পারলেন না। তারা জোরে জোরে কাঁদতে লাগলেন এবং নিজেদের কাপড় ছিঁড়ে মাথার উপরে আকাশের দিকে ধুলা ছড়ালেন। তারপর তারা সাত দিন ও সাত রাত তার সঙ্গে মাটিতে বসে রইলেন। তাদের মধ্যে কেউ তাকে কিছুই বললেন না, কারণ তার কষ্ট যে কি ভীষণ তা তারা দেখতেই পাচ্ছিলেন। শয়তানের মুখ বন্ধ। আপনি হাত বাড়িয়ে তার মাংস ও হাড়ে আঘাত করুন, সে নিশ্চয়ই আপনার মুখের উপরেই আপনাকে অভিশাপ দেবে। ইয়োব দুই অধ্যায় পাঁচ পদ। জুল্যান্ডার হাতে কোনো আঙ্গুল ছিল না, তা ছিল ঠুটো। তার মুখ হয়ে গিয়েছিল বিকৃত। আগে তিনি এরূপ ছিলেন না, ছিলেন সুন্দরী, কিন্তু 37 বছর বয়সে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হন। তার পরিবার তাকে ভুলে গিয়েছে, এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর এই সময় পালক মশা এসে তাকে সান্ত্বনা দিতে। পালকের সাথে প্রার্থনার পর সূর্যের উজ্জ্বল আলোর মতো জুল্যান্ডার সেই বিবর্ণ মুখমণ্ডল আনন্দে জ্বলজ্বল করে উঠল। তিনি চুপি চুপি বললেন, স্বর্গস্থ পিতা বলেছেন যে তিনি আজই আমাকে তার ঘরে তুলবেন। তার 6 ঘন্টা পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। কঠিন যাতনাপ্রাপ্ত এবং পিতা মাতা কর্তৃক পরিত্যাজ্য হয়েও প্রভুর উপর এরূপ নির্ভরতা ঈশ্বরকে ভালোবাসার কি উজ্জ্বল সাক্ষ্যই না বহন করে! এই ধরনের সাক্ষ্য শয়তানের মুখ বন্ধ করে দেয়। পবিত্র বাইবেল অনুসারে এই জগতে ইয়োবের মতো কষ্ট কেউ ভোগ করেনি। ঈশ্বর শয়তানকে অনুমতি দিয়েছিলেন যেন সে তার পশু ধন ধ্বংস করে, তার চাকর বাকরদের হত্যা করে, তার সন্তানদের বিনষ্ট করে, তারপর তাকে শারীরিক ও মানসিক যন্ত্রণা দেওয়ার অনুমতিও ঈশ্বর শয়তানকে দিয়েছিলেন। তার নিজের স্ত্রী তাকে এই বলে বিদ্রুপ করেছে যে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে প্রাণ ত্যাগ করো। ইয়োব ঈশ্বরের সাথে তর্ক করেছিলেন, তিনি অভিযোগ করেছিলেন, এমনকি তিনি ঈশ্বরের কাছ থেকে উত্তর দাবি করেছিলেন, কিন্তু তিনি ঈশ্বরকে অভিশাপ দেননি বা তাকে পরিত্যাগ করেননি। ইয়োবের এই কাজ শয়তানকে নির্বাক করে দিয়েছিল। হয়তো বিশ্বাসী হিসেবে আপনি কোনো দুঃখ কষ্ট বা কোনো যাতনা ভোগ করছেন, হতে পারে এর মধ্য দিয়ে শয়তানের মুখ বন্ধ করে দেওয়ার জন্য ঈশ্বর আপনাকে এই কষ্ট ভোগ করতে বলছেন। সে বলে, বিশ্বাসীরা ঈশ্বরের আশীর্বাদের ফলে উন্নতি করতে পারে বলেই তার উপর নির্ভর করে। ঈশ্বরের উদ্দেশ্যে ধৈর্যপূর্বক দুঃখ ভোগ প্রমাণ করে যে শয়তানের এই কথা একটা ডাহা মিথ্যা ছাড়া আর কিছুই নয়। আপনি শত্রু হন, প্রভুই আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন। ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা ও উপবাস করুন, আর এইভাবে আপনিও শয়তানের মুখ বন্ধ করে দিন।